صلوا على الحبيب صلى الله تعالى على محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. تكاد تميز من الغيظ. كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور. أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتب ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يتينا وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন নাতে রাসূল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিল করার জন্য সম্ভব হলে দুজানো হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোরার দিকে ধ্যান করে আমরা সবাই মিলেমিশে নাতে রাসূল পড়ব এবং শুনব ইনশাআল্লাহ আজওয়াজাল
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ুন সাল্লি আলা নবীনা সাল্লি আলা হাবিবিনা
মদনী
Oh my.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন বায়ানের শুরুতেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বরকত শ্রবণ করি আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে সে যে দুনিয়ায় আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান عليك يا رسول الله مفتي احمد يرخان نعيمي رحمه الله تعالى عليه এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে বর্ণনা করেন কিয়ামতের দিন সবচেয়ে নিরাপদ সেই থাকবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করবে আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ নসিব হওয়ার মাধ্যম হলো দুরূদ শরীফ এ থেকে বোঝা গেল দুরূদ শরীফ সর্বোত্তম নেকি সকল নেকির মাধ্যমে জান্নাত লাভ করা যায় আর জান্নাতে অবস্থানরত দুলহা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করা যায় প্রিয় ইসলামী ভাইরাম আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সবাব অর্জনের উদ্দেশ্যে বয়ানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করি হাদিসে পাকের মধ্যে এসেছে মুসলমানদের নিয়ত তার আমলের চেয়েও উত্তম নেক ও জায়েজ কাজ ভালো কাজে নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি হবে তো কয়েকটি নিয়ত আজকে আমরা বয়ানের শুরুতে করে নিই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন সকলে মিলে আমরা নিয়ত করে দৃষ্টি নত রেখে মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমি দিনের সম্মানার্থে যথাসম্ভব দু জানু হয়ে বয়ান শ্রবণ করব তুবু ইলাল্লাহ উযুকুরুল্লাহ সাল্লু আলাল হাবিব ইত্যাদি শব্দ শুনে সওয়াব অর্জন এবং আওয়াজ প্রদানকারীর মনতুষ্টির জন্য উচ্চ স্বরে উত্তর প্রদান করব ইজতিমার পর কাছে এসে একে অপরের সাথে মুসাহাফা এবং ইনফরাদি কোশিশের মাধ্যমে নেকির দাওয়াত প্রদান করব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা স্বয়ংশীল স্বভাব সম্পর্কে, স্বয়ংশীল মানুষের প্রতি স্বয়ংশীল ভাব প্রকাশ করা সম্পর্কে বয়ান শ্রবণ করব। সর্বপ্রথম সহনশীল স্বভাব সম্পর্কে একটি ঘটনা শ্রবণ করব। সহনশীল স্বভাব কাহাকে বলে এর বর্ণনা শ্রবণ করব। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামের কিছু প্রিয় বাণী হাদিসে মোবারক আমরা শ্রবণ করব। সহনশীল এই ভাব তৈরি করার জন্য যেই খারাপ অভ্যাস মানুষের অন্তর থেকে, মানুষের থেকে বের করতে হয় সেটা হচ্ছে রাগ। রাগ দমন করার, রাগ সম্পর্কেও আমরা আজকে রাগ দমন করার কিছু পদ্ধতি সম্পর্কেও ইনশা আল্লাহ আমরা বয়ান শ্রবণ করব। বয়ানে আমরা আলোচনার সাথে সাথে দুইজন মহান ব্যক্তিকেও আমরা আলোচনার মধ্যে শ্রবণ করব। রজব মাসে দুইজন মহান ব্যক্তিকে স্মরণ করা হয়, একজন হচ্ছেন ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন আপনার বিশিষ্ট সাহাবী কাতিবে ওয়াহি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ব্যক্তি আলোচনাও ইনশাআল্লাহ আমরা আজকের বয়ানে শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দরবারে ইসলাম কবুল করার জন্য দলে দলে লোক উপস্থিত হতেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কুফরিয়ত থেকে তওবা করে আপনার ইসলাম ধর্ম কবুল করতেন। এরই মধ্যে একদিন ইয়ামানের বাদশাহের বংশধর, ইয়ামান দেশে যিনি বাদশাহ ছিলেন ওনার ওই বাদশাহের বংশধর যার নাম হচ্ছে হযরতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাওয়ারি আরোহী অবস্থায় বারগাহে রিসালাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম কবুল করলেন। যখন ইসলাম গ্রহণের জন্য সে আগমন করল, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান বললেন তোমার আগমনের তিন দিন পূর্ব থেকে, কতদিন? ওই হযরতে ওয়াইল বিন উজরকে সাহাবা ইকরাম বলতে লাগলো তোমার আগমনের তিন দিন পূর্ব থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার আগমনের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। নবী, নবী শব্দের অর্থ হলো অদৃশ্যের সংবাদ দাতা। ওই ওয়াইল বিন উজর তিনি আমার নবীর কাছে আসবেন তিন দিন পূর্বে, এখনো আসেন নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে বলে দিলেন ইয়ামান দেশের অমুক ব্যক্তি তিন দিন পরে এখানে আসবে, এসে এসে ইসলাম ধর্ম কবুল করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানুষের প্রতি, মুসলমানদের প্রতি, উম্মতের প্রতি কেমন মহাব্বত, কেমন ভালোবাসা ওয়াইল বিন হুজর যিনি ইসলাম ধর্ম মাত্র কবুল করলেন, তার খেদমত করা শুরু করলেন, তাকে খুব যত্ন সহকারে আদর করলেন, তার জন্য নিজের বরকতময় বিছানাকে বিছিয়ে দিলেন বসার জন্য। মাত্র ইসলাম ধর্ম কবুল করলো, ইয়ামান দেশ থেকে আসলো, আমার নবীর মহাব্বত ভালোবাসা কেমন, উম্মতের প্রতি আল্লাহর হাবিব নিজের ব্যবহারের চাদর তার জন্য বিছিয়ে দিলেন। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিল কিভাবে খুশি করতে হয় এর পদ্ধতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছে। ওই সাহাবী রসুল যিনি মাত্র ইসলাম গ্রহণ করলেন তার দিল খুশি করার জন্য তাকে একেবারে পাশে বসালেন। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে উপবিষ্ট হলেন, আলোচনা শুরু করলেন, খুতবা শুরু করলেন, ওই খুতবার মধ্যে তার দিল খুশি করার জন্য কিছু প্রশংসামূলক শব্দও বলে দিলেন যাতে হযরতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলার দিল খুশি হয়, আল্লাহর হাবিব মিম্বারের মধ্যে উঠে তার কিছু প্রশংসা করলেন, যাতে করে তিনি ইসলামের প্রতি আরো কি হয়, দাবিত হয়, ইসলামের প্রতি আকৃষ্ট হয়। শুধু এতটুকু নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বরকতময় হাত উঠিয়ে তার জন্য দোয়া করে দিলেন। আমার নবী যার জন্য দোয়া করেন, যার মঙ্গলের জন্য দোয়া করেন, তার জিন্দিগির মধ্যে ব্যর্থতা অবনতি বলতে কোনো কিছু আসবে না। ওই সাহাবী রসুলের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দোয়া করে দিলেন। দোয়া করার পরে তার দায়িত্ব, এই সাহাবী রসুল তার দেখাশোনা, সে কোথায় থাকবে, তাকে কোথায় রাখতে হবে। আজকে যদি কেউ আমাদের কাছে মেহমান আসে, ওই মেহমান আসার পরে আমরা মেহমানকে নিয়ে দেখাশোনা করার, তার সঠিক দায়িত্ব পালন করার ব্যাপারে আমরা অনেক সময় উদাসীন থাকি, ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইয়ামান দেশ থেকে আসলেন, মুসলমান হলেন, তার ব্যাপারে কেমন দেখাশোনা, তার ব্যাপারে কেমন দায়িত্ব কর্তব্য। সাহাবী রসুল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, কি দিলেন? দায়িত্ব দিলেন যে যে স্থানে ওয়াইল বিন হুজর যেখানে থাকবে, যে জায়গাতে অবস্থান করবে, তাকে তার জায়গা পর্যন্ত পৌঁছে দিয়ে আস, তাকে যেখানে তার থাকার জন্য আমরা ব্যবস্থা করেছি সেই জায়গাতে তাকে কি করো, সেখানে তাকে পৌঁছে দিয়ে আসো। তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুবক ছিলেন, ইয়াং ছিলেন, তিনি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আদেশ শোনা মাত্রই হুকুম পালন করার জন্য সাহাবায়ে কিরাম এর ইশক নবীর প্রতি এমন ছিল, আল্লাহর হাবিব যখন কোন হুকুম করতেন তখন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ওই কাজের মধ্যে লেগে যেতেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে ওই ব্যক্তির খেদমতের মধ্যে লেগে গেলেন, খেদমত করা শুরু করলেন, তার সাথে সাথে চলা শুরু করলেন। হযরতে ওয়াইল বিন হুজর ওটের উপর আরোহণরত ছিলেন, অথচ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খালি পায়ে নিচে দিয়ে তিনি হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন। প্রচণ্ড রোদ, কঠিন রোদ। কিছুক্ষণ পর সাহাবিয়ে রসুল কাতেবে ওয়াহি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে ওয়াইল বিন হুজরকে বলতে লাগলেন, ভাই কঠিন গরম, জমিন অনেক কঠিন গরম, আমার পা জ্বলে যাচ্ছে, আমার আর সহ্য হচ্ছে না, তুমি আমাকে তোমার ওটের পিছনে বসিয়ে নাও। ওই ব্যক্তি অস্বীকার করল, মনোযোগ দিবেন, ওই ব্যক্তি অস্বীকার করল। করার পরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিনয়ের সাথে, তিনি নম্রতার সাথে বললেন, তাহলে আপনার জুতা আমাকে দিয়ে দিন, কমপক্ষে আপনার জুতা পরিধান করার কারণে আমি আমার পাকে রক্ষা করতে পারব। ওই ব্যক্তি যিনি মাত্র ইসলাম ধর্ম কবুল করলেন, হযরতে ওয়াইল বিন হুজর, তিনি কি জবাব দিলেন? তিনি বলতে লাগলেন, তুমি ওই লোকদের মতো নও যারা বাদশাহের পোশাক পরিধান করতে চায়, যারা বাদশাহর পোশাক পরিধান করতে চায়, তুমি কি তাদের মতো? এ কথা বলার পর তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার জন্য এতটুকু যথেষ্ট, আমার ওটের ছায়ায় চলতে থাকো, আমার যে ওট চলতেছে আমার ওটের ছায়ার মধ্যে তুমি চলতে থাকো। এটা শুনে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি অত্যন্ত সহনশীলতার ভাব প্রকাশ করলেন, মুখে কোনো উত্তর দিলেন না, কোনো প্রকারে প্রতিবাদ করলেন না। তিনি একজন শ্রেষ্ঠ সাহাবি, তিনি তিনটা আবেদন করলেন, আমার কষ্ট হচ্ছে, আমাকে উটের পিছনে বসিয়ে দিন, রাজি হলেন না। দ্বিতীয় নাম্বার, কমপক্ষে আমার পা জ্বলে যাচ্ছে, আপনার জুতা আমাকে দিয়ে দিন, আমি যাতে করে পাকে রক্ষা করতে পারি, সেই কথাও তিনি রাখলেন না। কিন্তু শুনেন, সাহাবি রসুল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তেজিত হন নাই, তিনি সহ্য করলেন, কি করলেন? তিনি ধৈর্য ধারণ করলেন, তিনি সহ্য করলেন। সহ্য করার পরে আপনার কিছুদিন অতিবাহিত হওয়ার পর, কিছুদিন অতিবাহিত হওয়ার পর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্পূর্ণ সিরিয়া প্রদেশের গভর্নর হিসাবে দায়িত্ব পেলেন। দায়িত্ব পাওয়ার পর হযরতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামেস্কে ডাকা হলো। তখন দামেস্কের গভর্নর হচ্ছে কে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাথে কিছুদিন পূর্বে এই ধরনের ব্যবহার করা হয়েছে। কিন্তু কুরবান হয়ে যান সাহাবী রাসূল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্ষমতা হাতে চলে আসলো, ব্যবহার কিভাবে করতে হয়, ক্ষমতা আসার পরে ক্ষমতার অপব্যবহার করা হয় না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে অত্যন্ত নম্রতার সাথে, বিনয়ের সাথে, সম্মানের সাথে তার সাথে সাক্ষাৎ করল। এখন হযরতে ওয়াইল বিন হুজর তিনি একজন সাধারণ ব্যক্তি, আর এই মুহূর্তে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সিরিয়া প্রদেশের গভর্নর। তখন তিনি কি বললেন? ওই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অতীতের ঘটনার বদনামার পরিবর্তে ওয়াইল বিন হুজরকে নিজের সিংহাসনে বসালেন। কোথায় বসালেন? আপন তিনি বাদশা সিংহাসনে বসালেন। বসানোর পর বললেন, আমার সিংহাসন উত্তম নাকি আপনার ওটের পিঠ উত্তম? পিছনের কথা স্মরণ করিয়ে দিলেন, আমার এই সিংহাসন কি উত্তম না আপনার ওটের পিঠ উত্তম? হযরতে ওয়াইল বিন হুজর বললেন, হে আমিরুল মুমিনিন, আমি সেই সময় নতুন নতুন মুসলমান ছিলাম। কি ছিলাম? যেই সময় আপনার সাথে আমি ঘটনা ঘটিয়েছিলাম তখন আমি নতুন নতুন মুসলমান ছিলাম। জাহিলিয়তের কুপ্রথা, জাহিলিয়তের প্রথাগুলো আমার মাঝে ছিল, অহংকার, অহংকার, এই সকল প্রথাগুলো আমার মাঝে ছিল যেগুলো আমি আপনার সাথে করেছিলাম। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ইসলামের আলো দিয়ে ধন্য করেছেন এবং আপনি যা কিছু বলেছেন তাই হচ্ছে ইসলামের সঠিক নিয়ম। এরপরে তিনি আফসুসের সাথে একটা কথা বললেন। কি বললেন? হযরতে ওয়াইল বিন হুজর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনুর এই বিনয়, এই নম্রতা দেখে বললেন, আহ, সেই দিন আমি যদি আপনাকে আমার ওটের সামনে বসাইতে পারতাম। দেখেন, ওনার উত্তম আখলাক, উত্তম ব্যবহারের প্রতি এত মুগ্ধ হলেন, বললেন, আফসুস, সেদিন তো আমি আপনাকে ওটের পিছনে বসাইতে আমি আপনাকে অস্বীকার করলাম, আপনাকে জুতা পর্যন্ত দিতে আমি অস্বীকার করলাম, আফসুস, সেদিন যদি আমি আপনাকে আমার ওটের সামনে বসাইতে পারতাম। তখন তো তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠত্ব মর্যাদা এই জিনিসগুলো তিনি তখন জানতেন না। এই ঘটনা থেকে আমাদের জন্য সর্বপ্রথম একটা শিক্ষা, যদি কোনো ব্যক্তি ইসলামের নূর, ইসলামের আলো কোনো ব্যক্তির মাঝে প্রবেশ করে তখন তার মধ্যে কিন্তু অহংকার থাকতে পারে না, যেটা প্রমাণ করলেন সাহাবী রাসূল হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রমাণ করলেন, যদি কোনো ব্যক্তি ইসলামকে মানে তাহলে তার মধ্যে অহংকার থাকবে না, তার মধ্যে থাকবে কি? দয়া, তার মাঝে থাকবে মায়া, তার মধ্যে থাকবে মহাব্বত, তার মধ্যে থাকবে ভালোবাসা। এটাই ছিল রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের শিক্ষা। আর আমরা আজকের বয়ানে এর প্র্যাকটিক্যাল ঘটনা শুনলাম। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নতুন মুসলমান, ওনার সাথে যেই ধরনের আপনার ব্যবহার করলেন তিনি উল্টা ওই ধরনের ব্যবহার না দিয়ে ওনার সাথে উত্তম ব্যবহার দিলেন। সাহাবায়ে কেরামদের আদর্শ, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদের ব্যাপারে এসেছে। সাহাবায়ে কেরাম মহাব্বত বিতরণ করতেন, মানুষদেরকে ভালোবাসা বিতরণ করতেন। সাহাবায়ে কেরামদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে সাহাবায়ে কেরাম বিনিময়ে উত্তম ব্যবহার করতেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই মহান সাহাবায়ে কেরামদেরকে আমরা মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সাহাবায়ে কেরামদের ওসিলায় আমাদেরকেও সহনশীল ভাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা, তিনি যখন বাদশা ছিলেন তো কোনো একজন ব্যক্তি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কঠোর ভাষা ব্যবহার করল, কটাক্ষ করে কথা বলল, তিনি কটাক্ষ ভাষা যখন কথা বলল, কোন একজন ব্যক্তি বাদশার কাছে গেলেন, গভর্নরের কাছে গেলেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, হুজুর অমুক লোক আপনার আপনার ব্যাপারে কটাক্ষ কথা বলেছে, আপনি চাইলে তার থেকে শাস্তি নিতে পারেন। একজন গভর্নর যে চাইলে শাস্তি নিতে পারে পারে কিনা, তিনি কি জবাব দিলেন? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার আমার প্রজাদের যারা আমার দায়িত্বে আছে তাদের একটু কটাক্ষ ব্যবহারের কারণে আমি আমার সহ্য ক্ষমতাকে নষ্ট করতে চাই না। তিনি কি বললেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মধ্যে যে ধৈর্য সহ্য এর ক্ষমতা নিয়ামত আমাকে দিয়েছেন, আমি আমার এই নিয়ামতকে হাতছাড়া করতে চাই না। এই কথা বলে তিনি যে ব্যক্তি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে কটাক্ষ ব্যবহার করেছে তিনি রাদিয়াল্লাহু তাআলা তাকে ক্ষমা করে দিলেন। তা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইনাদের ব্যবহার পদ্ধতি এমন ছিল, যদি কেউ ইনাদের ব্যাপারে দুর্ব্যবহার করত, ইনাদের ব্যাপারে খারাপ ব্যবহার করত, ইনারা কখনো রাগ করতেন না, রাগকে হজম করতেন, রাগকে কন্ট্রোল করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, আল্লাহর ওলি যারা, সাহাবা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা সদা সর্বদা তাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তারা বিনিময়ে রাগকে কন্ট্রোল করে তাদের সাথে উত্তম ব্যবহার করতেন। আমরাও আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা হতে চাই, চাই কি না? বল হুজুর চেষ্টা করি হয় না, অনেক চেষ্টা করি হয় না। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি চাই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, তাহলে রাগকে তাকে কন্ট্রোল করতে হবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে যারা রাগকে কন্ট্রোল করে, যারা রাগকে হজম করে, তাদের তাদের মর্যাদা কি, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি নিয়ামত দান করবে, শ্রবণ করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা চারপারা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, আর রাগ সংবরণকারী মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিরাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা। যারা সৎ তারা আল্লাহর প্রিয় বান্দা, যারা রাগকে সংবরণ করে তারা আল্লাহর প্রিয় বান্দা, যারা মানুষকে ক্ষমা করে তারা আল্লাহর প্রিয় বান্দা। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 18 পারা সূরা নূর এর 22 নাম্বার আয়াতের মধ্যে আবার ইরশাদ ফরমান, আর তাদের উচিত যেন ক্ষমা করে দেয়। কি করে দেয়? ক্ষমা করবে তো ইনশাআল্লাহ। আর তাদের উচিত যেন ক্ষমা করে দেয়, দোষ ত্রুটি অপেক্ষা করে। তোমরা কি এ কথা পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবে? দেখেন, এবং আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এ থেকে বোঝা গেল, যদি ক্ষমা করা হয় তাকে ক্ষমা করা হবে, যদি দয়া করা হয় তাকে দয়া করা হবে। যদি আমরা কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদের সাথে কটাক্ষ করে, আমাদের সাথে রাগান্বিত হয়, তাদেরকে যদি আমরা ক্ষমা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে। আমরা যদি কারো প্রতি দয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি কি করবে? দয়া করবে। তা আমরা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করব, করবো তো ইনশাআল্লাহ। মানুষের প্রতি আমরা দয়া করব। আজকে রাগ বলেন, ঝগড়া ফাসাদ বলেন, মানুষ মানুষ থেকে যাতে দূরে সরে যায়, স্বামী স্ত্রী থেকে যাতে দূরে সরে যায়, ভাই ভাই থেকে যাতে দূরে সরে যায়, বন্ধু বন্ধু থেকে যাতে দূরে সরে যায়, আজকে আমি আপনাদেরকে বলবো, যত প্রকারের ফিতনা ফাসাদ, যত প্রকারের ঝগড়া ফাসাদ, যত প্রকারের পারিবারিক কলহ, যত প্রকারের সামাজিক বিশৃঙ্খলা, এই জিনিসটা যে যে ব্যক্তি ঘটনা ঘটিয়ে থাকে সে হচ্ছে ইবলিস শয়তান। সে কি কেন সেই ভ্রাতৃত্বের বন্ধন বলেন, মানুষ মানুষের প্রতি মহাব্বত, একে অপরের প্রতি সম্মান, এটা ইবলিস শয়তান চায় না। ইবলিস শয়তান এটাই চায় যাতে একে অপরের সাথে রাগান্বিত হয়, মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে। পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান 15 পারা সূরা বনী ইসরাইলের 53 নম্বর আয়াত কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় শয়তান পরস্পরের মাঝে ফাসাদ সৃষ্টি করে। নিশ্চয় শয়তান পরস্পরের মাঝে ফাসাদ সৃষ্টি করে, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের সবচাইতে বড় শত্রু হচ্ছে কে? শয়তান। আজকে আমরা শত্রু বানিয়েছি ভাইকে, কেউ শত্রু বানিয়েছি বন্ধুকে, কেউ শত্রু বানিয়েছি মাকে, কেউ শত্রু বানিয়েছি আপনার প্রতিবেশীকে, কেউ শত্রু বানিয়েছি আমরা আত্মীয় স্বজনদেরকে। না, এরা আমাদের শত্রু নয়, এরা আমাদের শুভকাঙ্ক্ষী, এদের সাথে ভালো ব্যবহার করব। বরঞ্চ আমাদের সব চাইতে বড় শত্রু সে হচ্ছে ইবলিস শয়তান। তাহলে আমরা কারোর সাথে, আমাদের ভাই, আমাদের বোন, না আমাদের আত্মীয়, না আমাদের স্বামী, না আমাদের স্ত্রী, না আমাদের বন্ধু, কারোর সাথে আমাদের যুদ্ধ লাগবে না। আমাদের যুদ্ধ একমাত্র শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে আমাদের যুদ্ধ? কার বিরুদ্ধে? না ভাইয়ের বিরুদ্ধে, না বাপের বিরুদ্ধে, না বন্ধুর বিরুদ্ধে, না ইসলামী ভাইয়ের বিরুদ্ধে, না। আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ হচ্ছে শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। শয়তান গীবতের দিকে নিয়ে যায়, চগুলখুরের দিকে নিয়ে যায়, হিংসার দিকে নিয়ে যায়, অহংকারের দিকে নিয়ে যায়, মারামারির দিকে নিয়ে যায়। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, গীবতের বিরুদ্ধে যুদ্ধ, হিংসার বিরুদ্ধে যুদ্ধ। আমরা যদি এই বিষয়গুলো থেকে, আমরা একে অপরকে যদি মহাব্বত আমরা ভালোবাসতে চাই, তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ যতদিন জারি থাকবে ততদিন মানুষের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। শয়তানের সাথে যেই দিন বন্ধুত্ব আমার আপনার শুরু হয়ে যাবে, সেই দিন ভাইয়ের সাথে শত্রুতামি শুরু হয়ে যাবে, বন্ধুর সাথে শত্রুতামি শুরু হয়ে যাবে, বাপের সাথে শত্রুতামি শুরু হয়ে যাবে। কেন? আমি তো শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছি। আমরা দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব করব, আর শয়তানের সাথে আমরা কি করব? শয়তানের সাথে আমরা কি করব? শত্রুতামি করব। শয়তান কখনো, প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা চাই না যে মুসলমান একে অপরের সাথে মিলে থাকুক, একে অপরকে ভালোবাসুক, একে অপরের সম্মান হেফাজত করুক, একে অপরের দোষ ত্রুটি গোপন রাখুক, একে অপরকে ক্ষমা করুক, নিজের হককে ক্ষমা করুক, একে অপরের হককে আদায় করুক, একে অপরের সাথে একতা পোষণ করুক। শয়তান তো এটাই চায়, মুসলমান একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত থাকুক, একে অপরের সম্মান হানি করুক। কে চায়? শয়তান চায় মুসলমান একে অপরের সম্মান হানি করুক, অপকর্ম মন্দ ব্যবহার করুক, একে অপরকে খুব গালিগালাজ করুক। যদি কেউ কাউকে একটা থাপ্পড় মারে তাহলে তার বদলে দুইটা থাপ্পড় মারুক, যদি কেউ কাকে একটি লাথি মারে তার বদলায় দুইটা লাথি মারুক। এটা কে চায়? শয়তান চায়। যদি কোনো মুসলমানের গাড়ি ভুল ক্রমে অন্য কারো গাড়ির সাথে লেগে যায় তখন সম্পূর্ণ বাজার, গলি, আপনার মানে যা কিছু আছে সব কিছু তছনছ করে দেওয়া, এটাই শয়তান চায়। যদি বাচ্চার মায়ের কোনো ভুল হয়ে যায় তখন তাকে মন ভরে অপমান করুক, অবদস্ত করুক, এটা শয়তান চায়। বংশের কারো কোনো ভুল নিজের সমস্যা বানিয়ে তার জীবনের জন্য বৈঠক বানিয়ে নিক, জমিদার এবং তার অধীনস্থদের ছোট ভুলের কারণে তাকে ইচ্ছামতো অপমান করুক। উচ্চ পদস্থ এবং নিম্ন শ্রেণীর মুসলমান অপরকে হালকা মনে করুক, নিজের চেয়ে ছোটকে পিপদার মতো মনে করুক। মোট কথা, মুসলমান পরস্পর ঝগড়া করতে থাকুক, এটাই শয়তান চায়। মুসলমান ক্ষতির মধ্যে থাকুক, মুসলমান অবদস্ত হোক, মুসলমান লাঞ্ছিত হোক, মুসলমান মারামারি করুক, মুসলমান ঝগড়া করুক, মুসলমান মুসলমানকে মামলার মধ্যে দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিক, মুসলমান মুসলমানের জমি দখল করুক, মুসলমান মুসলমানকে খুন করুক, এই ধরনের অপকর্মগুলো আমাদের সমাজে হোক, এটা হচ্ছে শয়তানের চেষ্টা। তো আমরা যদি চাই এই সকল অপকর্ম আমাদের সমাজ থেকে বেরিয়ে আসুক, তাহলে আমাদেরকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। যারা মানুষকে ক্ষমা করে, যারা মানুষকে ভালোবাসে, যারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, তাদের জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ শুনবেন। প্রথম নাম্বার সুসংবাদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য গুণ থাকবে, তিনটি গুণ থাকবে, কিয়ামতের দিন তার হিসাব নিকাশ খুব সহজভাবে নেওয়া হবে এবং আল্লাহ তাআলার দয়ায় সে জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই বৈশিষ্ট্যগুলো কি? আল্লাহর হাবিব ফরমান, নাম্বার এক, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক তৈরি করো, নাম্বার তিন, যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও, যারা যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক তৈরি করো, যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও, এই তিন, এই তিনটি গুণ বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে কিয়ামতের দিন তার হিসাব নিকাশ একেবারে আসান সহজ হবে, আল্লাহর দয়া এসে জান্নাতে চলে যাবে। নাম্বার দুই, পাঁচটি কাজ আম্বিয়ে ইকরাম আলাইহিমুসসালামের সুন্নাত, তার মধ্যে একটি হলো স্বয়ংশীলতা, যেটার আজকে বয়ান আমাদের শোনার সৌভাগ্য হচ্ছে। নাম্বার তিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় মানুষ স্বয়ংশীলতার কারণে রোজাদার এবং রাতে জেগে ইবাদতকারীর মর্যাদা লাভ করে নেয়। যাদের ব্যবহার উত্তম, স্বয়ংশীলতা ভাব যাদের মধ্যে রয়েছে, এই আমলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ওই মর্যাদা দান করবে যারা দিনের বেলা রোজা রাখে এবং রাত জেগে ইবাদত করে, ওই মর্যাদা আল্লাহ তাকে দান করবে যার মধ্যে স্বয়ংশীলতা ভাব, উদার ভাব, মানুষের প্রতি ভালোবাসা থাকবে, আল্লাহ তাদেরকে ওই মর্যাদা দান করে দিবে। তারা রোজা না রেখেও রোজাদারের মতো, তারা রাত জেগে ইবাদত না করেও কিন্তু রাত জেগে ইবাদতকারীর মতো। নাম্বার চার, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার খাদিমকে কয়বার ক্ষমা করব? ইয়া রাসূলুল্লাহ, আমার খাদিম, আমার কর্মচারী, আমার কাজের লোক, তাকে আমি কয়বার ক্ষমা করব? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, সে পুনরায় একই প্রশ্ন করল, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, তৃতীয়বার একই প্রশ্ন করল, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সত্তর বার। কতবার বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খাদিমকে কতবার মাফ করব? আল্লাহর হাবিব তিনবার চুপ রইলেন, এরপরে বললেন সত্তর বার। কতবার? সত্তর বার ক্ষমা করতে হবে। একবার অপরাধ করল, দুইবার অপরাধ করল, তিনবারে আমরা তাকে ক্ষমা করব, দূরের কথা, ওই গরিব অসহায় ব্যক্তিকে বলে ওয়ান টু, আপনাকে আমার আর দরকার নাই, আমি আপনাকে বলবো, যদি আপনি একজন নেককার মুসলমান, আশিক রসুল, ইমানদার দাবি করেন, তাহলে আপনাকে আমার নবীর হাদিসকে ফলো করতে হবে, একবার, দুইবার, তিনবার, প্রয়োজনে সত্তর বার তাকে ক্ষমা করতে হবে। কিন্তু বলেন, আমরা সত্তর বার দূরের কথা, একবার ক্ষমা করে আমরা অধৈর্য হয়ে যাই না। আমার নবীর শিক্ষা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করার প্র্যাকটিস আমাদেরকে দিয়েছেন, তিরস্কার করার প্র্যাকটিস ইসলামের মধ্যে নাই, ধমক দেওয়ার প্র্যাকটিস ইসলামের মধ্যে নাই, ইসলাম আমাদেরকে শিখাচ্ছে কেউ ভুল করবে তাকে ক্ষমা করো। আমরা বলি, আর একে দিয়ে আর হবে না, এ কর্মচারীকে দিয়ে আর হবে না। আরে ভাই, আপনি তাকে কয়বার বুঝালেন, আপনি তাকে কয়বার ক্ষমা করলেন? আল্লাহর হাবিব বললেন সত্তর বার ক্ষমা করা হোক, সত্তর বার লাগবে না। যদি কোনো ব্যক্তি, কোনো কর্মচারী যদি একবার ভুল করে ক্ষমা করা হয়, দুইবার ভুল করে ক্ষমা করা হয়, তিনবার ভুল করে ক্ষমা করা হয়, আমি আপনাকে বলবো চতুর্থবার সে আর ভুল করবে না। কিন্তু আমরা একবার দুইবারে গিয়ে আমরা অধৈর্য হয়ে যাই, বলে একে দিয়ে আমার আর চলবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমি তাকে উত্তম আখলাক শিক্ষা না দিই, সে যদি এখানে ভুল করে অন্য জায়গাতে গিয়ে তো সেম ভুল করবে, ঠিক কিনা? তাহলে অন্য জায়গায় ভুল করার আগে আমি তাকে উত্তম ব্যবহার দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আমি তাকে বোঝানোর চেষ্টা করব, করব তো ইনশাআল্লাহ। প্রয়োজনে কতবার ক্ষমা করব? কতবার? প্রয়োজনে যদি প্রয়োজন হয় 70 বার ক্ষমা করব। আমি আপনাকে বলি, আমাকে আপনাকে সমাজে চলতে গিয়ে বিভিন্ন শ্রেণীর অনেক সময় যারা কাজ করে প্রত্যেকের কম বেশ ভুল হয়, হয় কি না? ড্রাইভারের ভুল হয়, হয় কি না? অ্যাসিস্ট্যান্টের ভুল হয় কি না? অ্যাসিস্ট্যান্টের ভুল হয়। কখনো কখনো আমরা যারা আপনার ওই আমরা যারা গাড়ির মধ্যে আমরা যারা সওয়ার হই আমাদেরও ভুল হয়। কখনো কখনো মসজিদ কমিটিরও ভুল হয়, কখনো কখনো মসজিদের ইমাম সাহেবেরও ভুল হয়, কখনো কখনো মালিকেরও ভুল হয়, কর্মচারীর ভুল হয়, খাদিমের ভুল হয়। আমি আপনাকে বলবো যে ভুল মানুষ বলতে আমাদের ভুল হবে, হবে কি না? ভুল হবে। বাবুসি তারও ভুল হবে, জিম্মাদার তারও ভুল হবে, ওস্তাদ তারও ভুল হবে, ছাত্র তারও ভুল হবে। কিন্তু আমরা যদি আমাদের ইসলামের কানুনকে যদি আমরা সামনে রাখি, ইসলাম সর্বস্তরের মানুষকে ক্ষমা করার শিক্ষা দিয়েছে। স্বামী ভুল করবে, স্ত্রী ক্ষমা করবে, স্ত্রী ভুল করবে, স্বামী ক্ষমা করবে। বলে স্ত্রী তো স্বামীকে ক্ষমা করে, কিন্তু আমাদের সমাজে স্বামীর পক্ষ থেকে স্ত্রী ক্ষমা পাইতে কঠিন হয়, হয় কি না? আবার অনেক সময় আপনার স্বামী ক্ষমা করে দেয় কিন্তু স্ত্রীর পক্ষ থেকে ক্ষমা পাওয়া কঠিন হয়ে যায়। আপনার কর্মচারী যদি মালিক যদি ভুল করে কর্মচারী ক্ষমা করে দেয়, কিন্তু কর্মচারী যদি ভুল করে তখন মালিকের পক্ষ থেকে কর্মচারী আপনার ক্ষমা পাওয়া কি হয়ে যায়? কঠিন হয়ে যায় না? আমি আপনাকে বলি, হতে পারে আপনি মালিক, হতে পারে আপনি একজন টিচার, হতে পারে আপনি একজন উপরস্তরের লোক, কিন্তু ইসলামকে যদি আমরা ফলো করি, ইসলাম একে অপরকে সম্মান রক্ষা করা, একে অপরের মহাব্বত করা, একে অপরকে ক্ষমা করা, আমি এই নিয়তে ক্ষমা করব, আমি মানুষকে ক্ষমা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবে, তো ক্ষমা করব তো ইনশাআল্লাহ। আজকে থেকে যারাই আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আজকে থেকে পূর্ব পর্যন্ত অতীতে যতজন যাদের কারণে আমি মনে কষ্ট পেয়েছি আমি সবাইকে ক্ষমা করে দিলাম, এ ধরনের মনোভাব যদি আমরা রাখি ইনশাআল্লাহ আজ্জাবাজান আল্লাহ তাবারক ওয়া তাআলাও আমাদেরকে ক্ষমা করবেন। দয়া করো, দয়া করা হবে, ক্ষমা করো, ক্ষমা করা হবে। প্রিয় ইসলামী ভাইরা, এই মাসে আপনার রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আওলাদে পাক, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এক মহান ব্যক্তি আওলাদে রসুল, যিনি হচ্ছেন হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওলাদে রসুল ইমাম জাফর সাদিক, আমার নবীর আওলাদ যারা, তাদের থেকে আমাদের শিখার অনেক কিছু। তিনি কত উত্তম একটা শিক্ষা আমাদের জন্য দিয়ে গেলেন। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গোলামের হাত থেকে তার কাপড়ের উপর পানি পড়ে গেল। কি পড়ে গেল? তিনার যে গোলাম ছিল, খাদিম ছিল, ওনার হাত থেকে ওনার কাপড়ের মধ্যে যখন পানি পড়ে গেল, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু রাগান্বিত হয়ে তাকাইলেন। কি করলেন? খাদিমের হাত থেকে যখন কাপড়ের মধ্যে পানি পড়লেন, তিনি রাগান্বিত হয়ে আপনার তাকালেন। তখন গোলাম কোরআনুল করিমের আয়াত মোবারকা তেলাওয়াত করা শুরু করলো। তখনকার গোলাম আর এখনকার গোলাম, তখনকার যারা গোলাম ছিলেন তিনি কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করতে লাগলেন, তিনি বলতে লাগলেন আর রাগ সংবরণকারী, তিনি কি বলতে লাগলেন? রাগ সংবরণকারী। এই কথা শুনে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আমার রাগকে সংবরণ করে নিয়েছি। গোলাম কোরআন আয়াত তেলাওয়াত করে রাগ সংবরণকারী, তিনি বলে আমি আমার রাগকে কন্ট্রোল করে নিলাম। গোলাম পুনরায় বললেন যে এই আর মানুষকে ক্ষমাকারী, তিনি বললেন যাও আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমাও করে দিলাম এবং তোমাকে মুক্তও করে দিলাম। শুধু তাই নয়, বলেন যাও, যাওয়ার সময় 1000 দিনার নিয়ে যাও। দেখেন তিনি কি করলেন, রাগকে কন্ট্রোল করলেন, ক্ষমাও করে দিলেন, গোলামি থেকে মুক্তও করে দিলেন, সাথে সাথে 1000 দিনারও সাথে দিয়ে দিলেন। আমাদের খাদিম যদি ভুল করে কি অবস্থা হয়, আমাদের কর্মচারী যদি ভুল করে কি অবস্থা হয়, তার সাথে দুর্ব্যবহার করি, আবার বলি আমি নেককার, কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করি বলি আমি নেককার, ইসলামী ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করি বলি আমি নেককার, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করি তাও বলি আমি নেককার। আরে নেককার যারা ছিলেন তাদের উদাহরণ দেখুন, তারা মানুষকে শুধু ক্ষমা নয়, তাদেরকে তাদের দিল খুশি করার জন্য তাদেরকে আরো কিছু দিয়েও দিতেন। ইব্রাহিম বিন আদহান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আল্লাহর ওয়ালি ছিলেন। ওনার একটি চমৎকার একটি ঘটনা, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার আপনার একটা মরুভূমির মধ্যে তিনি তশরিফ রাখলেন। তখন একজন সিপাহী আসলো, সিপাহী এসে বলল তুমি কি গোলাম? বললেন হ্যাঁ। সে বলল বসতি কোন দিকে, জনবসতি কোন দিকে? তিনি কবরস্থানের দিকে ইশারা করলেন। কোন দিকে ইশারা করলেন? কবরস্থানের দিকে ইশারা করলেন। সিপাহী বলল আমি বসতি কোন দিকে প্রশ্ন করেছি, বললেন ওই তো কবরস্থান। এটা শুনে সে রাগান্বিত হলো এবং তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করল। যখন আঘাত করে ওনাকে ট্রেনে হেসে ওই সিপাহী ওনাকে শহরের দিকে নিয়ে গেলেন। যখন শহরের দিকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে লোকেরা দেখলো আরে তুমি কার সাথে জুলুম করা শুরু করলে, ইনি তো জমানার ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি। এই কথা বলার পরে ওই লোক সে তার সওয়ারি থেকে ঘোড়া থেকে নেবে হুজুরের কদমে চুমুক এলেন এবং ক্ষমা চাইলেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনি আমার প্রশ্নের জবাব দিন। আমি যখন আপনাকে বললাম আপনি কি গোলাম, তখন আপনি বললেন হ্যাঁ গোলাম। গোলাম কেন বললেন? তখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি জবাব দিলেন তুমি তো আমাকে বলো নাই কার গোলাম, তুমি শুধু বললে আপনি কি গোলাম, তখন আমি তো আমার রবের গোলাম, এজন্য তোমাকে জবাব দিলাম আমি গোলাম। বলে হুজুর দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমি যখন আপনার জনবসতির কথা জিজ্ঞাসা করলাম তখন আপনি আমাকে কবরস্থানের দিকে ইশারা করলেন, কারণ কি? তিনি বলেন ওইটাই হচ্ছে আসল জনবসতি। নাম্বার তিন, যখন হুজুর আমি যখন আপনাকে আঘাত করলাম, আপনাকে যখন প্রহার করলাম, তখন আপনার মুখ থেকে শব্দ বের হচ্ছে আপনি আমাকে আমাকে ক্ষমা করে দিচ্ছেন, এ ধরনের শব্দ আমি আপনার জবান থেকে শুনতে লাগলাম। তিনি বলেন আমি তোমাকে এই জন্য ক্ষমা করে দিলাম, যদি কোনো ব্যক্তি কারো উপর জুলুম করে, জুলুম করার দ্বারা যখন কারো উপর জুলুম করা হয় ওই জুলুম করার দ্বারা ওই আপনার যিনি মজলুম তিনি কি নিয়ামত পায়, আল্লাহর পক্ষ থেকে রহমত পায়, যেহেতু তোমার ওসিলায় তুমি আমাকে জুলুম করতেছ এই কারণে আল্লাহর পক্ষ থেকে আমি নিয়ামত পাচ্ছি, যার ওসিলায় আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাচ্ছি এজন্য আমি আল্লাহর কাছে তার মাগফিরাতের জন্য দোয়া করতেছি। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা তাদের মধ্যে এই মনোভাব ছিল, তারা মানুষকে ক্ষমা করতেন, মানুষকে ক্ষমা করতেন, মানুষকে ক্ষমা করতেন। আজকে দাওয়াত ইসলামীর এই সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমা থেকে একটি সবক, একটি আপনার উত্তম, একটি উত্তম শিক্ষা আমরা নিয়ে যাব এবং আমাদের ব্যক্তির জীবনে আমলে আমরা বাস্তবায়ন করব। সেটা হচ্ছে আমরা যেও কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করুক, আমাদের সাথে জুলুম করুক, আমরা আমাদের ধৈর্য সহ্য ক্ষমতা আমরা আমাদের হাত থেকে আমরা ছাড়ব না। আর নাম্বার দুই, আমরা মানুষদেরকে যদি কেউ আমাদেরকে কষ্ট দেয় আমরা যথাসম্ভব তাদেরকে ক্ষমার দৃষ্টিতে তাকাবো, এই নিয়তে আমি যদি এই ব্যক্তিকে এখন ক্ষমা করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর শিক্ষা, আজকে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমাতে বয়ান শোনার পরে আমাদের যে মন মানসিকতা তৈরি হচ্ছে, আমি যদি এ ধরনের হতে পারতাম, আমি যদি একজন ক্ষমাশীল মানুষ হতে পারতাম, আমি যদি একজন সুন্দর চরিত্রবান মানুষ হতে পারতাম, আমি যদি একজন বিনয়ী ভাব মানুষ হতে পারতাম, আমি যদি একজন সহনশীল মানুষ হতে পারতাম, আমাদের দিলের মধ্যে যে কেফিয়াত, আমি আপনাকে বলবো এটাই হচ্ছে দাওয়াত ইসলামী। আপনি দাওয়াত ইসলামীর সাথে আসেন, দাওয়াত ইসলামীর সাথে চলেন, দাওয়াত ইসলামীর ইজতিমাতে আসেন, দাওয়াত ইসলামীর সাথে মাদানী কাফেলায় সফর করেন, ইনশাআল্লাহ এই উত্তম আখলাক, উত্তম আদর্শ আপনার মাঝে চলে আসবে। কেন? দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ উত্তম আদর্শের প্র্যাকটিস করানো হয়, কিভাবে ব্যবহার সুন্দর করতে হয়, মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়, ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হয়, মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে কিভাবে মহাব্বত ভালোবাসা বিতরণ করতে হয়, এই শিক্ষা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই মাদানী মহলে এই বিষয়গুলোকে শিখার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা বর্তমানেও আলহামদুলিল্লাহ 63 দিনের এবং এক মাসের মাদানী কাফেলা আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন শহরের মধ্যে সফররত অবস্থায়। আমি আপনাদেরকে বলবো, আপনি যদি চান যে এই বিষয়গুলো আমারও শিখার দরকার, দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে এদের সোহবতে আমারও থাকার দরকার, তাহলে আমি আপনাকে বলবো আর দেরি না করে আমরা মাদানী কাফেলার মুসাফির হয়ে যাই। কি বলেন? ইনশাআল্লাহ মাদানী কাফেলা সফর করবে? ইনশাআল্লাহ আমি মাদানী কাফেলা সফর করব, আপনিও মাদানী কাফেলা সফর করেন মাদানী কাফেলায়, এবং আপনার ইসলামী ভাই অন্যান্য যারা তাদেরকেও আপনি ইনশাআল্লাহ মাদানী কাফেলায় সফর করার প্রতি উৎসাহ দান করুন। আলহামদুলিল্লাহ আমাদের এই ফাইজানে মদিনাতে এখনও আলহামদুলিল্লাহ প্রায় 15-20 জন ইসলামী ভাই যারা বর্তমান এখানে উপস্থিত, যারা এক মাসের মাদানী কাফেলায় সফররত অবস্থায়। কি বলেন? কারা কারা মাদানী কাফেলার সাথে যারা বর্তমানে সফররত? অনেকে ইনাদের এক মাসের মাদানী কাফেলা কি রানিং? তো আমরা ইনশাআল্লাহ মাদানী কাফেলায় সফর করব। এই মাদানী কাফেলায় সফর করার মাধ্যমে আমাদের ইলমে দ্বীন শিখার, উত্তম আখলাক শিখার আমাদের সৌভাগ্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শ্রবণ করলাম আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ রাখার, তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতেমায় যে 6টি দুরূদ শরীফ পাঠ করানো হয়, আমরা ইনশাআল্লাহ দুরূদ শরীফ পাঠ করব। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও সকলে মিলে এই 6 দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করব। বুজুর্গানে দিন বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাত এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জিয়ারত লাভ হবে, এবং কবরে প্রবেশের সময় এটাও দেখবে রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে আপন রহমতপূর্ণ হাতে কবরে রাখছেন। আসুন আমরা পাঠ করি, আল্লাহুম্মা صلي وسلم وبارك على سيدنا محمد النبي الأمي الحبيب العلي القدر العظيم الجاه وعلى آله وصحبه وسلم। হযরতে সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা অবস্থায় থাকে তাহলে দাঁড়ানোর পূর্বেই তার সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পড়ে তার জন্য রহমতের সত্তরটি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতে আহমদ সাহাবী রহমতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কিরামগণ আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যজনিত হলেন, এই সম্মানিত লোকটি কে? যখন তিনি চলে গেলেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এই দুরূদ পাঠ করে। আসুন আমরা সকলে মিলে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। উম্মতের শাফাআতকারী নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি এই দুরূদ শরীফ পড়ে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মক্কি মাদানী আকা উভয় জাহানের দাতা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। স্বয়ংশীল দয়ালু আল্লাহ পাক ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশ আযীমের মালিক ও প্রতিপালক। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এই দোয়া তিনবার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ভাইরা, আসুন আমরা জিকির করার পূর্বে মদিনা মনোরার দিকে ধ্যান করে দুরূদ শরীফ পাঠ করে নিই।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, মাফি পলবে ওয়াইরুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হো 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 লা ইলাহা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
আল্লাহ হো 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 হো হো
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ
ইসলামী ভাইয়েরা ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে গুনাহের দুটি হাত উঠিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা তওবা করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, এ দয়ালু আল্লাহ, আমাদের গুনাহগারদের গুনাহ ক্ষমাকারী আল্লাহ, এ দয়ালু আল্লাহ, বড়ই বরকতময় মাস আমাদের মাঝে আল্লাহ, সম্মানিত মাসের সম্মানিত রাতেই আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বদেকার নাফরমান, মাওলা ক্ষমার আশায় মাগফিরাতের আশায় আল্লাহ তোমার দরবারে গুনাহের দুটি হাত উঠিয়ে দিয়েছি। আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা কার কাছে যাব? মাওলা কে আমাদেরকে ক্ষমা করবে? মাওলা স্বীকার করে অপরাধে স্বীকার করতেছি মাওলা, আমরা নাফরমান গুনাহগার গুনাহগারদের সরদার, দিনের আলোতে গুনাহ রাতের অন্ধকারে গুনাহ, মাওলা এত গুনাহ আমরা করেছি, মাওলা গুনাহের দিকে যখন তাকিয়ে দেখি জাহান্নাম সারা কিছু আশা করা যায় না, মাওলা আমাদের গুনাহ সমুদ্রের পেনার চাইতেও বেশি হয়ে গিয়েছে, আমাদের গুনাহ মাওলা বৃক্ষ তরুলতা থেকেও বেশি হয়ে গিয়েছে মাওলা। এ আল্লাহ, আল্লাহ তুমি আবারও একবার আমাদেরকে তৌফিক দিয়েছ মাওলা, আল্লাহ তোমার দরবারে মাওলা গুনাহের দুটি হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ, আল্লাহ এ আল্লাহ, এ মাওলা এই সম্মানিত মাসের সাদেকায় আল্লাহ, আল্লাহ তুমি আমাদের গুনাহের দিকে তাকিও না মাওলা, আল্লাহ তুমি আমাদের গুনাহের দিকে তাকালে তোমার রাগ আসবে আল্লাহ, এ মাওলা তোমার রহমত তোমার দয়া এত অসীম আল্লাহ, তোমার দয়ার কাছে আমাদের গুনাহ কিছুই না মাওলা, মাওলা
আল্লাহ তোমার অসীম অসীম দয়ার দিকে তাকিয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ জানি না কতদিন বেঁচে থাকবো মাওলা, আর কতদিন হায়াত বেঁচে রয়েছে। প্রতিদিন কেউ না কেউ দুনিয়া থেকে চলে যাচ্ছে, কারো ভাই চলে যাচ্ছে, কারো বাবা চলে যাচ্ছে, কারো মা চলে যাচ্ছে, কারো বন্ধু চলে যাচ্ছে। একদিন মসজিদের মাইকে ঘোষণা করা হবে, অমুক দুনিয়ায় থেকে চলে যাচ্ছে মাওলা, হে মাওলা, ইয়া রহমান ইয়া রহিম, মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশার আগে মাওলা, মাওলা কাফনের কাফন আমার ঘরে আসার আগে মসজিদের খাট আমার ঘরে আসার আগে মাওলা গোসল দানকারী আমার ঘরে আসার আগে মাওলা, মাওলা মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে নেককার বানিয়ে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ফরহেজগার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, কোরআনুল করিমে তেলাওয়াতকারী বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, আল্লাহ আল্লাহ আমাদেরকে হাজি বানিয়ে দাও, ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ ঢাকা শহরের অসংখ্য জায়গা থেকে ইসলামী ভাইয়েরা এখানে ফাইজানে মদিনায় ইজতেমায় অংশগ্রহণ করে দোয়ার মধ্যে হাত উঠিয়ে দিয়েছেন, মাদানী চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের অসংখ্য জায়গা থেকে আল্লাহ তোমার বান্দা তোমার বান্দিরা তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছে, এ আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ বাংলাদেশের আনাসে কানাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ যে সকল মুসলমান অসুস্থতার মধ্যে মাওলা বিছানার মধ্যে হাবুডুবু খাচ্ছে, মেডিকেলের মধ্যে হাবুডুবু খাচ্ছে মাওলা, অনেকে দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করার জন্য, আল্লাহ তোমার হুকুম পালন করার জন্য আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও মাওলা। আল্লাহ অসংখ্য ইসলামী ভাই দোয়ার প্রার্থী হয়েছেন মাওলা অসুস্থতার মধ্যে, আল্লাহ সুস্থতা কত বড় নিয়ামত, যখন মানুষ অসুস্থ হয় তখন বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শিফা দিয়ে দাও, আল্লাহ বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহ যে ভাইরাস আল্লাহ পুরা পৃথিবীতে আল্লাহ মুসলমানদেরকে এই ভাইরাস থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো মাওলান, আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত দান করো, বিশেষ করে 360 আউলিয়ার এই বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের এই বাংলাদেশ, আউলিয়ে কেরামের এই বাংলাদেশকে আল্লাহ কঠিন কঠিন রোগ বিমারি থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো মাওলান। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর আল্লাহ তোমার খাস রহমত নাজিল করে দাও, আল্লাহ বাংলাদেশের উপর আল্লাহ তোমার শান্তি নাজিল করে দাও, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে মাওলা প্রত্যেকের মনের ফরিয়াদগুলোকে জুমার রাতের ওসিলায় আল্লাহ তুমি কবুল করে নাও, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক ও মাওলা আমাদেরকে ইলমে দিন শিখার জন্য মাদানী কাফলার মুসাফির বানিয়ে দাও, মাদানী ইনামাতের আমিলদার আল্লাহ আমাদেরকে বানিয়ে দাও। ইয়া আল্লাহ যারা এসেছে আল্লাহ প্রত্যেকেরই আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ প্রতি বৃহস্পতিবার এই ফাইজানে মদিনায় সাপ্তাহিক ইজতিমাতে আল্লাহ আমাদেরকে আসার মতো আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, وعلى آلك وصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
তোমায় লাখ সালাম আকা তোমায় লাখ সালাম আকা তোমায় লাখ সালাম আকা তোমায় লাখ সালাম প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত সম্মানিত গুণান্বিত সম্মানিত গুণান্বিত তোমায় লাখ সালাম আকা তোমায় লাখ সালাম আকা তোমায় লাখ সালাম আকা তোমায় লাখ সালাম তোমায় লাখ সালাম গেনে আলাই আলোকিত কিরম তোমার বিছরিত গেনে আলাই আলোকিত কিরম তোমার বিছরিত হয়নি কেহ তোমার মতো তোমার মত খোদা চাইছে তোমায় কত কে আছে আর তোমার মত দেখতে লোকে বেকুল কত দেখতে লোকে বেকুল কত তোমায় লাখ সালাম আকা তোমায় লাখ সালাম আকা তোমায় লাখ সালাম আকা তোমায় লাখ সালাম সালাম মজদুরিয়াই তোরি দুবন্ত অসহায় তোমার উম্মত কত মজদুরিয়াই তোরি দুবন্ত অসহায় তোমার উম্মত কত বাঁচাও নবী সম্মানিত বাঁচাও নবী সম্মানিত তোমায় লাখ সালাম তোমায় লাখ সালাম আকা তোমায় লাখ সালাম প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত সম্মানিত গুণান্বিত তোমায় লাখ সালাম আকা তোমায় লাখ সালাম আকা তোমায় লাখ সালাম আকা তোমায় লাখ সালাম আকা তোমায় লাখ সালাম
সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
جن کی دوار